الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিসলাইম বেরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজ্জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে কুরআনি সুরার ফজিলত। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজ্জাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনুল করিম ফুরকানুল হামিদের বিভিন্ন সুরা নিয়ে আলোচনা করার জন্য। সুরার মধ্যে কী কী আলোচ্য বিষয় রয়েছে, কী কী উল্লেখ রয়েছে, পাশাপাশি এই সুরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে, এই সুরার মধ্যে কয়টি আয়াত রয়েছে, এই সুরার নামকরণের ইতিহাস, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে। দর্শকবৃন্দ, আজকেও ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল আমরা কয়েকটি সুরা নিয়ে আলোচনা করব। উপস্থিত হয়েছে আজকে সম্ভব হলে তিনটি সুরা নিয়ে আমরা আলোচনা করব। কোন তিনটি সুরা নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের নিকট ওই সুরাগুলোর তথ্য উপাত্তগুলো জানানোর চেষ্টা করব, তাও জানব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন রাসুলে করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসের মুবারাকা শ্রবণ করব। আমার আপনার নবী, রহমতের নবী, দয়ালু নবী, মায়া নবী, রহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় দশটি নেকি লিখে দিবেন, তার দশটি গুনাহকে মুছে দেওয়া হবে এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুবই চিন্তা করার বিষয়। চিন্তা করি, একবার দুরুদে পাক পাঠ করব, দশটি নেকি, দশটি গুনাহ মাফ এবং দশটি পদমর্যাদা বৃদ্ধি হওয়া। দুনিয়ার মধ্যে এমন কোন বিষয় রয়েছে একটি জিনিস নিলে এতগুলো ফ্রি পাওয়া যায়? দুরুদে পাক এমন একটি আমল যা আমরা যদি একবার পাঠ করি তাহলে তিরিশ গুণ বেশি আমরা রিটার্ন পাচ্ছি। দুরুদে পাক একবার পাঠ করব কিন্তু আমরা এর প্রতিদান 30 গুণ পাচ্ছি, দশটি নেকি, দশটি গুনাহ মাফ এবং দশটি পদমর্যাদা বৃদ্ধি। মানে দোকানে গেলে হয়তো 10%, 20%, 30% আমরা ডিসকাউন্ট পাই। আমরা যদি দেখি তাহলে আমরা একটা কিনলে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনলে একটা ফ্রি পাই। কিন্তু দুরুদে পাক এমন একটি আমল যেই দুরুদে পাক পাঠ করলে, একবার পাঠ করব, 30 গুণ আমাদের রিটার্ন আসবে। আল্লাহ করিম আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা কুরআনে পাকের বিভিন্ন তথ্য উপাত্ত জানার চেষ্টা করি। আজকে ইনশাআল্লাহ তাআলা কুরআনে পাকের তিনটি সুরা নিয়ে আলোচনা করব। সুবহানাল্লাহ। কোন কোন সুরা? সুরায়ে গাশিয়া, এটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা সুরায়ে ফজর, এই সুরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর যদি সময় পাই তাহলে ইনশাআল্লাহ তাআলা সুরায়ে বালাদ, এই তিনটি সুরা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আলোচনা শুরু করি, দেখি কোন পর্যন্ত আমরা যেতে পারি, কয়টি সুরা নিয়ে আমরা আলোচনা করতে পারি ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল। দর্শকবৃন্দ, আমরা শুরুতে আলোচনা করব কুরআনে পাকের একটি অন্যতম সুরা যার নাম হচ্ছে গাশিয়া। এই গাশিয়া নিয়ে আসুন আমরা আলোচনা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সুরায়ে গাশিয়া আমরা জানব সুরায়ে গাশিয়া কোথায় অবতীর্ণ হয়েছে, সুরায়ে গাশিয়া এর মধ্যে আয়াত সংখ্যা কতটি, রুকু সংখ্যা কতটি, সুরায়ে গাশিয়া এর নামকরণের কারণ কী। সুরায়ে গাশিয়ার সম্পর্কে আমরা একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব এবং সুরায়ে গাশিয়ার আলোচ্য বিষয় কী কী রয়েছে, কোন কোন বিষয় সূরার মধ্যে আলোচনা করা হয়েছে তা আমরা জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো সূরা গশিয়া এটি কোথায় অবতীর্ণ হয়েছে। তাফসীরে খাজিনের চতুর্থ খণ্ডের 371 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে যে সূরা গশিয়া এটি মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে। অর্থাৎ আমরা জানতে পারলাম সূরা গশিয়া অবতীর্ণের দিক দিয়ে মাক্কী সূরা, মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে, এ কারণে এটি মাক্কী সূরা। দর্শকবৃন্দ, সূরা গশিয়ার মধ্যে 26টি আয়াতে মুবারাকা রয়েছে এবং সূরা গশিয়ার মধ্যে একটি রুকু রয়েছে। 26টি আয়াত, একটি রুকু, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সূরা গশিয়া এর নামকরণ করা হয়েছে, এর নামকরণ কোথা থেকে করা হলো আসুন আমরা জানার চেষ্টা করি যে সূরা গশিয়া এর নামকরণের ইতিহাস কি। যদি দেখা যায় গশিয়া, এই গশিয়া শব্দের অর্থ হচ্ছে ছেয়ে যাওয়া বিষয় বা ছেয়ে যাওয়া বস্তু, অর্থাৎ যেই বস্তুগুলো, যেই জিনিসগুলো ছেয়ে যায় অর্থাৎ একবারে বিস্তৃত হয়, তো এই বিস্তৃত হওয়া বস্তুকে, বিস্তৃত হওয়া জিনিসকে গশিয়া বলা হয়। আর এই সূরার প্রথম আয়াতের এই শব্দটি এসেছে, গশিয়া শব্দটি এসেছে, আর এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা গশিয়া। দর্শকবৃন্দ, আমরা সূরা গশিয়া এর নামকরণের কারণ জেনে নিলাম যে এর নামকরণ গশিয়া কেন করা হয়েছে। কোরআনে পাকের এই সূরার প্রথম আয়াতের মধ্যে গশিয়া শব্দটি এসেছে, আর গশিয়া শব্দের অর্থ বিস্তৃত হওয়া, ছেয়ে যাওয়া, আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে গশিয়া, সূরা গশিয়া। দর্শকবৃন্দ, সূরা গশিয়া সম্পর্কে একটি হাদিসে মুবারাকা হযরত দুহাক বিন কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি চিঠি লিখলেন, আর ওই চিঠি লিখে জিজ্ঞাসা করলেন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জুমার নামাজের সূরায়ে জুমার সাথে কোন সূরার তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কিছু শিক্ষা রয়েছে আমাদের জন্য, শিক্ষা কি ইনশাআল্লাহ তাআলা বলার চেষ্টা করব। হাদিসে মুবারাকাটি সম্পূর্ণ করি। তো জুমার নামাজে কোন সূরা তেলাওয়াত করেন এটা জিজ্ঞাসা করলেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ হযরত নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জুমার নামাজের মধ্যে হাল আতাকাল হাদিসুল গশিয়া অর্থাৎ সূরা গশিয়ার তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে মাজার মধ্যে এই হাদিসে মুবারাকাটি বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জুমার নামাজে সূরা জুমা এবং এই সূরা সূরা গশিয়া তেলাওয়াত করতেন। দর্শকবৃন্দ, এখানে আমাদের জন্য শিক্ষা কি? আমরা শুনলাম যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তাদের একটা আমল ছিল, কাজ ছিল, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আমরা সেটা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা আমরা মানব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা করব না, এটা ছিল সাহাবায়ে কিরামের আন্দাজ। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সাহাবায়ে কিরামের আন্দাজ এমন ছিল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা বিষয় অনুসরণ করতেন, অনুকরণ করতেন। একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে গাছগাছালা ছিল জঙ্গল দিয়ে, তখন তিনি কী করলেন, তিনি একটু উঁচু হয়ে নিজের ইমামা পাগড়ি শরীফকে কী করলেন, গাছের সাথে লাগিয়ে দিলেন। তো এরপর আবার এসে ওই পাগড়ি আবার নিজের নিজের মাথায় পরে নিলেন। তখন অন্যান্য সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন যে এটা আপনি কেন করলেন, বললেন যে এই রাস্তা দিয়ে একবার আমি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামা মুবারাককে এই গাছ চুমু দিয়েছে, অর্থাৎ আঁকড়ে ধরেছে, তো আমিও সেটার অনুসরণ করলাম, আজকে আমি যাচ্ছিলাম আমি আমার নিজের পাগড়িকে লাগিয়ে দিলাম। তো সুবহানাল্লাহ, দেখুন সাহাবায়ে কিরামের মধ্যে কেমন এক আমলের স্পৃহা ছিল। ইবনে মাজার হাদিসে মুবারাকার মধ্যে থেকে আমরা জানতে পারলাম যে সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খত অর্থাৎ চিঠি লিখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আমল কী করেছেন, জুমার দিন জুমার নামাজের সাথে আর কোন সূরা পড়তেন, এটা তারা জেনে বুঝে যাচাই করে খোঁজ নিয়ে তারপর আমল করার চেষ্টা করতেন। আজকে আপনার আমার আমাদের কি অবস্থা? দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো করেছেন, বলেছেন, সম্মতি দিয়েছেন, সেই বিষয়গুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করে আমল করা দরকার। আলহামদুলিল্লাহ, শেখ তরিকত আমির আলী সুনত আমাদেরকে এই বিষয়গুলোই শেখানোর চেষ্টা করেন, আমির আলী সুনত সুনত মুবারাকাগুলো আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, মাদানী কাফেলা সহ বিভিন্নভাবে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুনতগুলো আমরা শেখার এক মাধ্যম আমরা পেতে পারি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম সূরা গাশিয়া সম্পর্কে। সূরা গাশিয়া সম্পর্কে আমরা হাদিসে মুবারাকা শুনছিলাম, তো এর আলোচনার প্রেক্ষিতে আরেকদিকে চলে যাওয়া, তো সূরা গাশিয়ার আলোচ্য বিষয়গুলো আমরা জানব যে সূরা গাশিয়ার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে। আসুন, আমরা জানি যে এই সূরার যে মূল থিম, মূল আলোচ্য বিষয়, তা হচ্ছে ইসলামের যে মৌলিক আকীদাগুলো, মৌলিক যে বিষয় বলি যেগুলো আমাদেরকে মান্য বা মানতে হবে, সেই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে, তা হচ্ছে এই সূরার শুরুর দিকে কিয়ামতের দিকে ভয়াবহতা, কিয়ামতের দিবসের, কিয়ামতের দিনে যেই এক খুবই ভয়াবহ অবস্থা হবে, ওই অবস্থার কথা, পাশাপাশি কাফিরদের যে দুর্ভাগ্য এটা, পাশাপাশি মুসলমানদের খুশি হওয়ার, তাদের যে সৌভাগ্য মুসলমানদের, এবং যারা আহলে জান্নাত হবে এবং আহলে জাহান্নাম হবে তাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে, সূরা গাশিয়ার মধ্যে। সুবহানাল্লাহ, কত বিষয় বর্ণনা করেছেন, যারা অর্থাৎ কিয়ামতের দিনের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে, কাফিরদের দুর্ভাগ্য, মুসলমানদের সৌভাগ্য, পাশাপাশি জান্নাত জাহান্নামের যে গুণগুলো রয়েছে, যেই লক্ষণগুলো রয়েছে, যেই গুণাবলী রয়েছে, এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ, কুদরত, ইলিম, হিকমত, এগুলোর আলোচনা করা হয়েছে। এগুলোর ব্যাপারে উটের সৃষ্টি, আসমানের উচ্চতা, পাহাড়কে যে জমিনের মধ্যে স্থির করে দেওয়া হয়েছে এবং জমিনকে বিছিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দলিল বা এগুলোর প্রমাণ দিয়েছে যে আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার একত্ববাদ কেমন, এই বিষয়টি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। পাশাপাশি দর্শকবৃন্দ, এই সূরার শেষের দিকে আলোচনা করা হয়েছে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনার জিম্মাদারি শুধুমাত্র পৌঁছে দেওয়া, অর্থাৎ আপনি আপনার উম্মতকে পৌঁছে দিবেন, এটা আপনার জন্য আবশ্যক নয়, আবশ্যক না যে আপনি কাউকে ধরে বেঁধে আমল করে দিবেন, অর্থাৎ তাদেরকে মুসলমান বানিয়ে ছাড়বেন, এটা আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে, আপনার জিম্মাদারি হচ্ছে আপনি পৌঁছে দিবেন তাদের কাছে। পাশাপাশি এই বিষয়ে বর্ণনা করেছেন যে যেই ব্যক্তি বা যে কুফর করবে আল্লাহ তাআলা তাকে খুব ভয়াবহ আজাব দিবেন এবং কিয়ামতের দিন সব লোকদের হিসাব এবং এর প্রতিদানের জন্য আল্লাহ তাআলা বারগাহের মধ্যে হাজির হবে, উপস্থিত হবে, দণ্ডায়মান হবে, এই বিষয়টি সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কুরআনে কারিমে বিভিন্ন সূরা সম্পর্কে শুনছি, বিভিন্ন সূরা সম্পর্কে জানার চেষ্টা করছি। আমরা আজকে সূরা গাশিয়া সম্পর্কে শ্রবণ করলাম, সূরা গাশিয়ার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা আমরা জানতে পেরেছি ইনশাআল্লাহ তাআলা। এর উপরে আমলও করব, নিয়ত করে নিই ইনশাআল্লাহ আরেকটি সূরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসুন, আমরা সূরা ফজর সম্পর্কে শুনব। সূরা ফজরের মধ্যে কী কী রয়েছে, কয়টি আয়াত রয়েছে, কয়টি রুকু রয়েছে, কোথাও অবতীর্ণ হয়েছে, নামকরণের কারণ, পাশাপাশি এর আলোচ্য বিষয়গুলো আসুন আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা সূরা গাশিয়া সম্পর্কে শুনেছি, এখন আমরা সূরা ফজর সম্পর্কে শুনব। সূরা ফজর অবতীর্ণ হওয়া, আয়াত সংখ্যা, তারপর এর নামকরণের ইতিহাস এবং এর যে আলোচ্য বিষয় তা আমরা শ্রবণ করব। সূরা ফজর মক্কায় মুকাররমা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে এটি মাক্কী সূরা। আর সূরা ফজর এর মধ্যে 30টি আয়াতে মুবারাকা রয়েছে, একটি রুকু রয়েছে, একটি রুকু 30টি আয়াত। দর্শকবৃন্দ, ফজর এর নামকরণের কারণ কি ফজরের, আসুন আমরা শ্রবণ করি। ফজর শব্দের অর্থ হচ্ছে সকাল, প্রভাত, আর এর সাথে অর্থাৎ সকাল বা প্রভাত এর সাথে সম্পর্ক রেখে যেহেতু এই সূরার প্রথম আয়াতে ফজর শব্দটি এসেছে, এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ফজর। যেহেতু আল্লাহ তাআলা সূরা ফজরের ফজর অর্থাৎ সকালের শপথ করেছেন, এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নাম সূরা ফজর হয়েছে। দর্শকবৃন্দ, সূরা ফজর এর আলোচ্য বিষয় কী আসলে আমরা শ্রবণ করি। সূরা ফজর যদি আমরা দেখি তাহলে এর মূল আলোচ্য বিষয় হচ্ছে যে পাঁচটি মহান বিষয়, পাঁচটি এমন বিষয়, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই বিষয়ের শপথ বর্ণনা করে কুফারদেরকে, কাফিরদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদের বোঝানোর জন্য বিগত সাবিকা অর্থাৎ পূর্ববর্তী যে কম রয়েছে, গোত্র রয়েছে, তাদের উদাহরণ দিয়ে তাদের কুবাত, তাদের শক্তি, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা যে আল্লাহ তাআলার আজাবের শিকার হয়েছে তা বর্ণনা করা হয়েছে। এর পাশাপাশি আরও কিছু বিষয় এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। যদি দেখি তাহলে এই সূরার মধ্যে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে তা হচ্ছে উদাসীনদের উদাসীনতা এবং তাদের ফিতরত, তাদের একটা কাজ করার যে একটা ফিতরি একটা বিষয় থাকে, তবিয়ত, ওই বিষয়টা এবং তাদের যে বিভিন্ন কাজের মধ্যে তাদের ভূমিকা, এই বিষয়ের বর্ণনা করা হয়েছে। অর্থাৎ গাফিলদের নিয়ে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার মধ্যে মন্দের যে মূল বিষয় অর্থাৎ সম্পদের প্রতি ভালোবাসা এবং এর যে প্রভাব রয়েছে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, খুবই চমৎকার বিষয় তুলে ধরা হচ্ছে উদাসীনের উদাসীনতা এবং উদাসীনের ব্যাপারে, বা যারা উদাসীনতার মধ্যে রয়েছে, উদাসীন যারা রয়েছে তাদের নিয়ে আলোচনা হয়েছে সূরার মধ্যে। পাশাপাশি মন্দের যে মূল বিষয় তা হচ্ছে সম্পদের প্রতি ভালোবাসা, এই বিষয়টিও বর্ণনা করা হয়েছে যে বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এরপর এই সূরার মধ্যে আরেকটি বিষয় আলোচনা এসেছে, তা হচ্ছে কিয়ামতের যে ভয়াবহতা এটি ব্যাপারে, পাশাপাশি আল্লাহ তাআলার আজাবের যে কঠোরতা, কঠিন আজাব, এই বিষয়টি আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার শেষের দিকে যারা মুখলিস রয়েছে, মুখলিস এবং মুমিনদের যে পুরস্কার রয়েছে, তাদের যে সম্মান রয়েছে, এই পুরস্কার এবং সম্মান নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সূরা ফজর সম্পর্কে আমরা শ্রবণ করলাম, সূরা গাশিয়ার আলোচনা শুনেছি, সূরা ফজরের আলোচনা শুনেছি যে সূরা ফজরের মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা এখন আরেকটি সূরা নিয়ে আলোচনা করব। ওই সূরা নিয়ে আলোচনা করে এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের অনুষ্ঠানে শেষের দিকে যাব। আমরা এখন যে সূরা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরায়ে বালাদ। সূরায়ে বালাদ নিয়ে আসুন আমরা আলোচনা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আলোচনা সূরা গাশিয়া, সূরা ফজর আলোচনা শুনেছি, এখন ইনশাআল্লাহ তাআলা সূরা বালাদ সম্পর্কে শ্রবণ করব। সূরা বালাদ এটি কোথায় অবতীর্ণ হয়েছে, কয়টি আয়াত ও রুকু রয়েছে, এর নামকরণের ইতিহাস কী, কারণ কী, এবং এই সূরার যে আলোচ্য বিষয়বস্তু তাও আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। দর্শকবৃন্দ, তাফসীরে খাজিনের মধ্যে এসেছে চতুর্থ খণ্ড 379 পৃষ্ঠায় রয়েছে যে সূরা বালাদ এটি মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় মুকারামায় অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, অবতীর্ণের দিক দিয়ে সূরায়ে বালাদ এটি হচ্ছে মাক্কি সূরা, আর এই সূরার মধ্যে সর্বমোট 20টি আয়াতে মুবারাকা রয়েছে। জি হ্যাঁ, 20টি আয়াতে মুবারাকা এবং একটি রুকু রয়েছে। সুবহানাল্লাহ। আর সূরা বালাদ নামকরণের ইতিহাস যদি আমরা দেখি তাহলে সূরা বালাদ, বালাদ শব্দের অর্থ শহর, আর এই সূরার প্রথমেই আল্লাহ তাআলা নিজের প্রিয় হাবিব, হাবিবুল হাবিব, প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মক্কায় মুকাররামার শপথ করে ইরশাদ করেছেন। তো এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা বালাদ। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত যে বস্তুগুলো রয়েছে, যে জিনিসগুলো রয়েছে তার শপথ করে বলছেন। কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফে মুবারকের শপথ করছেন, কখনো আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের শপথ করছেন, কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন এক একটা বিষয় নিয়ে শপথ করছেন, কখনো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মক্কায় মুকাররমাকে নিয়ে শপথ করছেন। শপথ কয়েক কারণে হয়, কখনো মান সম্মান ইজ্জত বাড়ানোর জন্য তখন শপথ করা হয়। আল্লাহ তাআলা মক্কায় মুকাররমা সহ যতগুলো বিষয়ের শপথ করেন এর দ্বারা এটাই যে তার সম্মানকে বোঝানো হয় যে এই শহরের সম্মান কত। যেমন আমরা বলি না আল্লাহর কসম, আল্লাহ কত মহান, এই জন্য তো আমরা কসম বা শপথ করি। অনেকে কোরআন নিয়ে শপথ করে, এটা মাসআলা আলাদা বিষয়, কিন্তু মানুষের মনে একটা কোরআনের সম্মান আছে, এই কারণে শপথ করে যে কোরআনের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মক্কায় মুকাররমার শপথ করেছেন, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা জানলাম যে বালাদ নাম রাখার কারণ কি। আমরা এখন আলোচনা শুনব সূরায়ে বালাদ এর মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে এই সূরার যে মূল আলোচ্য বিষয়, মারকাজি যে মজমুন বিষয়বস্তু, তা হচ্ছে এই সূরার মধ্যে লোকদের সৌভাগ্য এবং দুর্ভাগ্যর ব্যাপারে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কোনো কোনো ব্যক্তির জন্য সৌভাগ্য, কোনো কোনো ব্যক্তির জন্য দুর্ভাগ্য, এই সৌভাগ্য এবং দুর্ভাগ্য নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার শুরুর দিকে আল্লাহ তাআলা শহরে মক্কা অর্থাৎ মক্কা নগরীর, মক্কা শহরের এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ আলোচনা করে বলেছেন যে নিশ্চয়ই আমি লোকদেরকে কঠোরতার মধ্যে অর্থাৎ তাদের খুব কষ্টের মধ্যে বা তাকলিফ এর মধ্যে সৃষ্টি করেছি। এছাড়া এই সূরার মধ্যে আরও যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, যে মন্দ যে জায়গাগুলো, খারাপ যে জায়গাগুলো রয়েছে এবং খারাপ নিয়তে যে মালগুলো খরচ করা হয়, সম্পদ খরচ করা হয়, যারা করে তাদের মুজাম্মা তাদেরকে তিরস্কৃত করা হয়েছে, এই সূরার মধ্যে তাদের তিরস্কার বর্ণনা করা হয়েছে। এই বিষয়টি বলা হয়েছে যে যে তারা যেন এটা না বুঝে যে তাদেরকে কেউ দেখছে না। অনেকে আছে না, বিন্দাস চলছে, ঠিক আছে, কোনো পরোয়া নেই, কে দেখছে না দেখছে, তার যা খুশি সে তা করছে, যা মন চাইছে তা করছে। তো এই সূরার মধ্যে বলা হয়েছে সে যেন এটা না ভাবে যে তাকে কেউ দেখছে না, বরং তাকে আল্লাহ তাআলা সর্বদা দেখছেন। প্রিয় ইসলামের বাস্তবিকই এই বিষয়টি ঠিক আমাদের জন্য, আমরা যে কাজগুলো করছি আল্লাহ দেখছেন, ভালো কাজ করি আল্লাহ তাআলা দেখছেন, মন্দ কাজ করি আল্লাহ তাআলা দেখছেন, যে কোনো কাজ আমরা করি না কেন আল্লাহ তাআলা তা দেখছেন। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে আমি সর্বদা যা করি তা আল্লাহ তাআলা দেখছেন। এই সূরার মধ্যে আর কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে, এর মধ্যে একটি হচ্ছে এই সূরার মধ্যে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা মানুষদেরকে দুইটি চোখ, জিহ্বা এবং দুইটি হোঁট দিয়েছেন এবং তাদের সামনে অর্থাৎ মানুষের সামনে ভালো কোনটা, মন্দ কোনটা, খারাপ কোনটা, ভালো কোনটা, এই বিষয়গুলো আমাদের সামনে রেখে দেওয়া হয়েছে, পুরো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এই রাস্তায় গেলে কল্যাণ, এই রাস্তায় গেলে কামিয়াবি সফলতা, আর এই রাস্তায় গেলে আমাদের দুর্ভাগ্য, কঠোরতা, কঠিন এবং মুশকিল, এই বিষয়গুলো রয়েছে। এখন বান্দার ইচ্ছা, বান্দার স্বাধীনতা রয়েছে, বান্দা যেদিকে যায় সে যদি ভালো রাস্তা অবলম্বন করে সে সফলতা অর্জন করবে, সে যদি খারাপ রাস্তা অবলম্বন করে তার ঠিকানা হবে শাস্তির দিকে। এই বিষয়টি আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এখন বান্দা তার নিজের বিবেককে কাজে লাগিয়ে সে তার কি করা উচিত সে সেটা জেনে নিবে, বাছাই করে নিবে, সে সেটা নিজের জন্য নিয়ে নিবে। এই বিষয়টা কুরআনুল করিম ফুরকানুল হামিদের সূরা বালাদের মধ্যে আলোচনা এসেছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আরেকটি বিষয়, এই সূরার সর্বশেষে যে আলোচনা করা হয়েছে যে বিষয়টি, তা হচ্ছে সূরার সর্বশেষে সম্পদ খরচের ব্যাপারে, যে কোথায় কোথায় খরচ করতে পারবে, জায়গাগুলো, সম্পদ খরচের জায়গাগুলোর বর্ণনা করা হয়েছে, যে বর্ণনা করা হয়েছে যে সম্পদ কোন কোন জায়গায় খরচ করবে, আর যদি খরচকারী আর তারা তাদের মালগুলো কোথায় খরচ করবে এই বিষয়টি, এবং যারা খরচ করছে তারা যদি ইমানদার হয়, তারা যদি ইমান নিয়ে আসে এবং তারা নিজেদের মধ্যে সবরের নসিহত করে এবং নিজেদের মধ্যে একে অপরের কে মেহরবানি দয়া করার যদি তাকিদ দেয় এবং তারা যদি ভালো কাজ করে, তাহলে তাদেরকে আরশের ডান দিকে তারা হবে, আরশে তারা ডান দিকে হবে এবং তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর যারা কাফির হবে, যারা বদবخت হবে, দুর্ভাগা হবে, এই বিষয়গুলো মানবে না, তারা মাল সম্পদ খরচ করবে, মন্দ জায়গায় খরচ করবে, যেগুলো খরচ করার জায়গা না সেখানে খরচ করবে, তাহলে তাদের বাম হাতে আমলনামা হবে আর তাদেরকে বদ্ধ আবদ্ধ করা, আবদ্ধ করে তাদেরকে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, তাদের চারপাশে আগুন জ্বলবে। এই বিষয়গুলো এই সূরার শেষের দিকে বর্ণিত হয়েছে। দর্শকবৃন্দ, ওভারঅলি আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে তিনটি সূরা নিয়ে আলোচনা করেছি, সূরা গশিয়া, সূরা ফজর, সূরা বালাদ। তিনটি সূরার মধ্যে আলাদা আলাদা বিষয়বস্তু রয়েছে, আমরা শুনেছি, আমরা শিখেছি, আমরা জেনেছি, নিয়ত করে নিই যে এই বিষয়গুলোর উপরে আমরা আমল করব, যে বিষয়গুলো বলা হয়েছে যেগুলো আমল করার জন্য আমল করব, যেগুলো বিরত থাকতে বলা হয়েছে আমরা এগুলো থেকে বিরত থাকব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ করিম আমাদেরকে আল্লাহ তালার হুকুম আহকাম মেনে চলা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তালা আমাদেরকে ইমানদারদের এবং যারা সৌভাগ্যবান আল্লাহ তালা তাদের কাতারে আমাদের লিস্টকে করে দিক। আমিন আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে, আরও কয়েকটি সূরা নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
শিফার নূর কুরআন।